তোমারে বান্দারে হকে নষ্ট করা থেকে বাঁচাও মোদে, দয়ে মনুষ্য মোদেরি আরা।
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلى آلک واصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلى آلک واصحابک یا نور اللہ। প্রিয় দর্শক মণ্ডলী, উপস্থিত হয়েছে রমজানুল মুবারকের বরকতপূর্ণ সময়ে, রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। দেশে প্রবাসে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাকের পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ওই সকল আয়াত, তার তর্জমা, তার ব্যাখ্যা নিয়ে আমরা তার শিক্ষা আমরা শ্রবণ করি, যেই আয়াতে করিমায় আল্লাহ পাক সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। আজও ইনশাআল্লাহ আমরা একটি আয়াতে করিমা, তার ব্যাখ্যা আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নেই। আল্লাহ পাক জাল্লা ওয়ালার নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া কাতাবা লাহু বিহা আশরা হাসানাত। যেই উম্মতি, যেই বান্দা আমার প্রতি একবার দুরুদ পাক পাঠ করবে, আল্লাহ পাক জাল্লা ওয়ালা তার জন্য দশটি রহমত ও দশটি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, যে বান্দা আমার প্রতি একবার দুরুদ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করবেন এবং তার জন্য দশটি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে আয়াতে কারিমা শ্রবণ করব তা হচ্ছে সূরা হজ আয়াত নম্বর 5। আসুন দেখি আল্লাহ পাক জাল্লা ওয়ালা সূরা হজ আয়াত নম্বর 5 কি ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى إِلَى أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ أَشُدَّكُمْ وَمِنكُم مَّن يُتَوَفَّى وَمِنكُم مَّن يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَي لَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা একটু বড়, কিন্তু এই আয়াতে কারিমায় আল্লাহ পাক জাল্লা ওয়ালা অসংখ্য জিনিস, অসংখ্য ঘটনা, অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদেরকে বর্ণনা করেছেন। আসেন তার অনুবাদ আমরা শ্রবণ করি। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মানব কুল, যদি কেয়ামত দিবসে জীবিত হওয়া সম্বন্ধে তোমাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, তবে এ কথা গভীরভাবে চিন্তা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতপর জলবিন্দু থেকে, অতপর রক্তের জমাট থেকে, অতপর মাংসপিণ্ড থেকে গঠিত ও অগঠিত আকৃতি, যাতে আমি তোমাদের জন্য আমার নিদর্শন সমূহ প্রকাশ করে দেই এবং আমি স্থির রাখি মাতৃগর্ভে যাকে ইচ্ছা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত, অতপর তোমাদেরকে বের করি শিশুরূপে, অতপর এজন্য যে তোমরা আপন যৌবনে উপনীত হবে এবং তোমাদের মধ্যে কেউ পূর্বেই মরে যায় আর কাউকে সর্বাপেক্ষাহীনতম বয়সে নিয়ে যাওয়া হয়, যাতে জানার পর কিছুই না জানে, এবং তুমি জমিনকে দেখছো বিশুষ্ক খালি, অতপর যখন আমি সেটার উপর বাড়ি অর্থাৎ পানি বর্ষণ করেছি তখন তা তরতাজা হয়ে গেল ও স্ফীত হয়ে আসলো এবং প্রত্যেক প্রকার শোভাময় জোড়া উদ্গত করে আনল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এগুলো যখন আমরা তরজমা তাফসির সহকারে আমরা শুনবো তখন আমাদের ঈমান আরও তাজা হয়ে যাবে। আল্লাহ আকবার। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার প্রথমাংশে আল্লাহ পাক জাল্লাওয়ালা বলেন, হে মানবকুল, যদি কেয়ামত দিবসে জীবিত হওয়া সম্বন্ধে তোমাদের কোনো সংশয় থাকে, কোনো সন্দেহ থাকে, তবে এ কথা গভীরভাবে চিন্তা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। প্রিয় দর্শক, মাটি থেকে সৃষ্টি করেছি, এ দ্বারা উদ্দেশ্যকে যে তোমাদের বংশের মূল, আর তোমাদের বংশের মূলকে হযরত সাইয়েদুনা বাবা আদম আলা নবিয়েনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। এরপরে তিনি বলেন, অতপর জলবিন্দু থেকে, প্রথমে মাটি থেকে, এরপরে জলবিন্দু থেকে। জলবিন্দু কি? জলবিন্দু কারা? জলবিন্দু বলা হচ্ছে বীর্যের ফোঁটা, শুক্রবিন্দু থেকে তাদের সমস্ত সন্তানকে। প্রথমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন, এরপরে তাদের সন্তানকে আল্লাহ পাক জাল্লাওয়ালা বলেন, অতপর রক্তের জমাট থেকে, যেহেতু শুক্র গাঢ় রক্তে পরিণত হয়ে যায়, অতপর মাংসপিণ্ড থেকে গঠিত ও অগঠিত আকৃতি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লাওয়ালা এই গাঢ় রক্তের পরে আপনার মাংস তৈরি করে দেন, পূর্ণ গড়ন ও অপূর্ণ গড়ন। বুখারি ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক এভাবে বর্ণিত যে নবী করিম আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, তোমাদের জন্মের উপাদান মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্যই থাকে, 40 দিন বীর্যই থাকে, অতপর তত সংখ্যক দিন পর্যন্ত জমাট রক্তে পরিণত হয়ে থাকে, অতপর তত সংখ্যক দিন পর্যন্ত মাংসপিণ্ডের মতো থাকে, অতপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা প্রেরণ করেন যিনি তার রিজিক, তার বয়স, তার কর্মকাণ্ড এবং সে হতভাগ্য হবে নাকি সৌভাগ্যবান হবে তা মহান আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করান, অতপর তাতে রূহ ফুৎকার দেয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সৃষ্টি কার্য এভাবে সমাধান করেন এবং তাকে এক অবস্থা থেকে অপর অবস্থার দিকে পরিবর্তিত করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে করিমার এই অংশ যে মহান আল্লাহ করিম জাল্লাওয়ালা প্রথমে বীর্য 40 দিন মায়ের গর্ভে থাকে, নুতফা থাকে, নুতফা, নুতফার পরে আল্লাহ পাক জাল্লাওয়ালা সেই নুতফাকে রক্তের জমাট করে দেন, রক্তের জমাট হওয়ার পর আল্লাহ তাআলা আবারও 40 দিন পর্যন্ত ওই রক্তের জমাটকে মাংসপিণ্ডে পরিণত করেন, সেটা মাংসের একটা টুকরো হয়ে যায়। তার মানে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যখনই কোনো শিশু তার মাতৃগর্ভে আসে তো প্রথমে নুতফা থাকে 40 দিন পর্যন্ত, আবার 40 দিন পর্যন্ত সেটি রক্তের জমাট থাকে, আবার 40 দিন পর্যন্ত সে মাংসের টুকরো হয়ে যায়। তার মানে 120 দিনে ওই শিশুটির একটি মাংসের টুকরো হিসেবে পরিণত হয়। তখন আল্লাহ পাক জাল্লাওয়ালা আমাদের আমল, আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের খাওয়া, আমাদের দাওয়া, আমাদের পড়া, আমাদের থাকা, আমাদের আমাদের জন্ম, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সকল কিছু ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করিয়ে দেন। তখন ওই মাতৃগর্ভে রূহ ফুঁক দিয়ে দেওয়া হয়। কেমনভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন, মুসলিম হোক অমুসলিম হোক, মাতৃগর্ভে 120 দিন থাকার পরে তার রিজিক, তার আমলগুলো লিখে দেওয়া হয় তার ওই গোশতের মাংসের টুকরোর মধ্যে, মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা রূহ ফুঁকে দেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটু গভীরভাবে খেয়াল করুন, মনোযোগ দিন। আখিরাতের ব্যাপারে অনেকে এই বিশ্বাস যে আখিরাতে আর উঠতে হবে না, মানুষ মরলেই শেষ। প্রিয় দর্শক, এরকম না। আখিরাতকে অনেকে অস্বীকার করে যে না আবার আখিরাতে উঠব, হিসাব দিতে হবে, নিকাশ করতে হবে, এগুলো কিছুই নাই। মানুষ যতদিন হায়াতে আছে আছে, মৃত্যুর পরে আর কিছুই নেই, আখিরাতে আমাদের উঠতে হবে না। অমুসলিমদের এই আকিদা, এই বিশ্বাস। কিন্তু প্রিয় দর্শক, আল্লাহ পাক জাল্লা ওয়ালা মৃত্যুর পরে আবারও উঠাবেন। তার দলিল স্বরূপ আল্লাহ পাক বললেন, আচ্ছা যারা অমুসলিম তারা ভাবে মহান আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে উঠাবেন। প্রিয় দর্শক, অনেকে জলে পড়ে ছাই হয়ে যায়, মৃত্যুর পরে মাংস এদিক সেদিক হয়ে যায়, হাড়ও বিকৃত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কিভাবে কাল কেয়ামত দিবসে উঠাবেন তারা অস্বীকার করে। কিন্তু প্রিয় দর্শক, আসলে কি তাই? এরকম না, আল্লাহ পাক জাল্লাওয়ালা আবারও আমাদেরকে উঠাবেন। হোক সমুদ্রে ডুবে মরে গিয়েছে, হোক জলে পড়ে ছাই হয়েছে, হোক মাটির নিচনে তাকে দাফন করা হয়েছে, আল্লাহ পাক জাল্লাওয়ালা আবারও সকলকে উঠাবেন হিসাব নিকাশের জন্য। এটা কীভাবে সম্ভব? আল্লাহ পাক জাল্লাওয়ালা বিভিন্ন জায়গায় দলিল স্বরূপ তিনি আয়াতে করিমা বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এটাই দেখুন না, আমাদের আকৃতি, আমাদের শারীরিক গঠন পূর্বে এরকম তো ছিল না, এভাবে হবে এটাও ছিল না, অর্থাৎ এইটার কোনো স্ট্রাকচারই ছিল না। আমরা আজকাল যে কোনো জিনিস তৈরি করার আগে আমরা স্ট্রাকচার তৈরি করি। স্ট্রাকচার তৈরি হয়ে যাওয়ার পরে যখন একটি কাজ হয়ে যায়, স্ট্রাকচারে আমাদের কাজ যদি পরিণত হয়ে যায়, পরবর্তী ধাপে সেই কাজ আমাদের জন্য কষ্ট হয় না। কেন? পূর্ব থেকেই আমাদের স্ট্রাকচার করা। অর্থাৎ প্রথম একটি জিনিস দুনিয়াতে আনার জন্যে যত কষ্ট করা হয়, যত চিন্তা ভাবনা প্ল্যানিং করা হয়, পরবর্তীতে ওই আরও একটি জিনিস তার মোতাবেকই আনা তত বেশি কষ্ট হয় না। কেন? আগে থেকেই আমাদের মাথায় স্ট্রাকচার থাকে। সুতরাং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা আবারও তা উৎপন্ন করে নিই। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন, মানুষ যখন আসেনি তখন তার স্ট্রাকচারই ছিল না। আল্লাহ পাক জাল্লাওয়ালা মানুষের স্ট্রাকচার তৈরি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। তো প্রাথমিক কালে যেভাবে কষ্ট হয়ে যায়, আগামীতে সেরকম কষ্ট হয় না। আমার তাবারক ওয়া তাআলা বলে, কুন ফায়াকুন, হয়ে যাও তো হয়ে যায়। যেমনইভাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে না হওয়া থেকে নিয়ে আসছেন, ভবনে তৈরি করেছেন, তো সেই মানুষকে আবারও তৈরি করতে, সেই মানুষকে আবারও কেয়ামতে উঠাতে আল্লাহ পাক জাল্লাওয়ালা কি পারবেন না? আল্লাহ পাক পারবেন। কেন পারবেন? আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদেরকে তার মাকাম ও মর্যাদা, আল্লাহ পাকের শান মান বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে কাসাসুল কোরআন সেগমেন্ট অন্তর্ভুক্ত করার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসাসুল কোরআন সেগমেন্টে আমরা উপস্থিত হয়েছি। এই সেগমেন্টে আমরা আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে একটি ঘটনা এবং তা হতে শিক্ষা গ্রহণ করি। আজকে আমরা ইনশাআল্লাহ একটি ঘটনা শ্রবণ করব। হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তাওরাত শরীফের আহকাম পড়ে বনি ইসরাইলদের শুনান আর বলেন, তোমরা এর উপর আমল করো। যখন বনি ইসরাইলরা তাওরাত শরীফের আহকাম শুনল, তখন তারা এই আহকাম গ্রহণ করতে অস্বীকার করে দিল। এই অবাধ্যতায় আল্লাহ পাকের আজাব অবতীর্ণ হলো, যে হঠাৎ তুর পাহাড় শিকড় সহ উপরে বাতাসে উড়ে বনি ইসরাইলদের মাথার উপর ঝুলে রইল, যা 3 মাইল দীর্ঘ, 3 মাইল প্রস্থ ভূমির ওপর অবস্থান করছিল। যখন বনি ইসরাইলরা দেখল যে পাহাড় তাদের মাথার উপর ঝুলে আছে, তখন তারা সবাই সেজদায় পতিত হয়ে ওয়াদা করতে লাগলো যে আমরা তাওরাতের সকল আহকাম হুকুম আমল করব, গ্রহণ করলাম। কিন্তু তারা সেজদায় নিজের গাল এবং বাম ভ্রু মাটিতে লাগিয়েছিল এবং ডান চোখে পাহাড়ের দিকে তাকিয়েছিল যে আমাদের উপর পড়ে যাচ্ছে না তো। প্রিয় দর্শক, এই কারণেই এখনও আপনারা দেখতে পারবেন, এখনও ইহুদিরা এভাবে করে যে বাম গাল ও বাম ভ্রু মাটিতে লাগায়। যাই হোক, বনি ইসরাইলরা যখন তওবা করে নিল এবং তাওরাতের উপর আমল করার ওয়াদা করে নিল, তখন এই পাহাড় উড়ে নিজ জায়গায় চলে গেল। কোরআনুল করিমে এই ঘটনা কয়েকটি স্থানে বর্ণনা করা হয়েছে, যেমন সূরা আরাফে রয়েছে যে, আর যখন আমি পর্বতকে তাদের ঊর্ধ্বে স্থাপন করেছি, এটা ছিল যেন এক ছায়া দানকারী, এবং তারা মনে করেছিল যে ওটা তাদের ওপর পতিত হবে। গ্রহণ করো দৃঢ়ভাবে যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং স্মরণ করো যা তাতে রয়েছে, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। প্রিয় দর্শক মণ্ডলী, এই গোত্রের ওপর আজাব চলেই আসতো যদি তারা তওবা না করত। তার মানে জানা গেল যে তওবা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমল, তওবা দ্বারা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা রাজি খুশি হয়ে যান। সুতরাং আমাদেরকেও অধিক পরিমাণে তওবা করা উচিত। মাহে রমজান আমাদের মাঝে চলমান, রহমত শেষ, মাগফিরাত শেষ, নাজাতের শেষ দশক আমাদের মাঝে চলমান। তো এই দশকে বেশি পরিমাণে তওবা করুন। আল্লাহ পাক জাল্লাওয়ালা আমাদেরকে সত্যিকার তওবাকারী বান্দা হিসেবে কবুল করুক। আমিন। বিজয় খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমারে বান্দারে হকে নষ্ট করা থেকে বাঁচাও মোদের দয়ে মনুষ্য।